এক নম্বর ছিল ওনারা এবার ওমরা না করে ফেরত যেতে হবে, দুই নম্বর ছিল যে 10 বছরের জন্য সন্ধি চুক্তি হবে, কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না। তিন নম্বর ছিল আশেপাশের কবিলাগুলোকে রাইট দেওয়া হবে, যারা মদিনার সঙ্গে যোগ দিতে চায়, অ্যালায়েন্স করতে চায় সেই জোটে যেতে পারে, যারা মক্কার সঙ্গে অ্যালায়েন্স করতে চায়, জোট করতে চায় কাফেরদের সঙ্গে কবিলাগুলোর, তাদেরকেও সে সুযোগ দেওয়া যাবে। এরপরে হলো 4 নম্বরটা ছিল খুব খারাপ অবস্থা, খুবই কঠিন মনে হচ্ছিল, যদি কেউ মক্কার লোক ইসলাম কবুল করে হিজরত করতে চলে যায়, পিতামাতা তাকে পারমিশন না দেয়, তাহলে খবর দিলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার মক্কায় ফেরত পাঠাতে বাধ্য হবেন। তাদের কাছ থেকে যান নিয়ে ফেরত এসেছিল, বেঁচে এসেছিল, পালিয়ে এসেছে, তাকে তিনি ফেরত পাঠাতে বাধ্য হবেন। এটা ছিল কঠিন শর্ত। 5 নম্বর ছিল যে কেউ এই যে সন্ধি চুক্তি হলো এটাকে সবাই খুব গুরুত্ব সহকারে পালন করবে, কেউ কোনো লঙ্ঘন করবে না, চুক্তি লঙ্ঘন করার মতো কোনো কাজ কোনো পক্ষই করবে না, সবাই চুক্তির সম্মান রক্ষা করবে। এই 5টি ছিল। তো চুক্তি লেখা হওয়া অবস্থাতেই গত সেশনে আমরা থেমেছিলাম, চুক্তি এখনো লেখা হয় নাই, আলাপ আলোচনা হয়েছে, চুক্তি হবে, লেখালেখির কাজ শুরু হবে। এই সময় দৌড়ে আসলো আবু জান্দাল। আবু জান্দাল একজন যুবক, তিনি ইসলাম কবুল করেছেন বেশ আগেই, হিজরত করতে চান, কিন্তু তার পিতা তাকে শৃঙ্খল বন্দী করে রেখেছে। তার পিতা হলেন সোহাইল, যে মক্কার লোকদের লিড করতেছে সন্ধি চুক্তির জন্য এসে কাফেরদের পক্ষ থেকে। তার নিজের ছেলে ইসলাম কবুল করে বসে আছে এখন, তাই না? কোনো রকমে সে ও তার শৃঙ্খল মুক্ত হয়ে দৌড়ে পালিয়ে এসে চিন্তা করলো হুদাইবিয়াতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথীগণ আছে, এখানেই চলে যাই, তাদের সঙ্গে আমি মদিনায় যাব। উনি যেই ঢুকলেন সেই দেখতে পেল সোহাইল এতে এসে গেছে। সোহাইল এই তার ছেলেকে দেখি, তাদেরকে এগিয়ে গেলে গালে থাপ্পড় মারলো, তার কাপড় ধরে টানলো, ধরে নিয়ে আসলো, ইয়া মোহাম্মদ হাদা আউয়ালু মা উকাদিকা আলাইহি আনতারুদ্দাহু ইলাই, চুক্তির কথা অনুযায়ী আমার প্রথম দাবি হচ্ছে তাকে এখন তুমি আমার সঙ্গে ফেরত পাঠাইতে হবে মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না লাম নাকতিল কিতাব বাদ, এখন তো লেখার কাজ তো হয় নাই, চুক্তি স্বাক্ষর হয়নি, শুধু আলাপ আলোচনা হয়েছে। সোহাইল বলল, ফা আল্লাহ ইদান লাম উসালিহকা আলা শাইইন আবাদান, একে ফেরত না দেওয়া হলে আমার ছেলেকে আমি তোমার সঙ্গে কোনো চুক্তিতে আর সই করব না, সন্ধি হবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি শোনো, শুধু আমাকে এটা দিয়ে দাও, ফা আজেজ হুলি, এটা তুমি আমাকে অ্যালাউ করো, বেচারাকে আমি রেখে দেই, তুমি আমার কথাটা রাখো, এটা একটা অনুরোধ হিসাবে বললাম। তখন সে বলল, মা আনা বিমুজিজিহি লাক, আমি তোমাকে এটা দেব না, আমার ছেলেকে আমি নিয়েই যাব। তার সঙ্গে যে ছিল, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আবার বলেন, বেলা ফাফাল ন, আমি তোমার কাছে আবদার করছি, তুমি তাকে নিয়ে যেও না, আমার কাছে তাকে ছেড়ে দাও। সোহাইল আবার বললো, মা আনা বেফাইল, আমি তা করব না। তার সঙ্গে মেকরাজ যে ছিল সোহাইলের সাথে, তিনজনের একজন, সে বললো, বেলা কাদ আজাজ না হুলাকা, দিয়ে দিলাম আপনারে ওটা। হ্যাঁ, ও তার ছেলে দেয় কেমনি, তো সে দিলে তোর কাজ হলো না, সোহাইল দিচ্ছে না। এরপরে শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে তোমার কথাই ঠিক, যাও। তো সোহাইল তার ছেলে আবু জান্দালকে নিয়ে চুক্তি শেষ শেষ করে চলে আসলো মক্কার দিকে। আর যখন নিয়ে আসছে আবু জান্দাল তার ছেলেকে নিয়ে আসছে আবু জান্দালকে, তখন সে চিৎকার করে বলছিল, আহারে তার আর্তনাদ, ইয়া মাশার আল মুসলিমিন উরাদ্দু ইলাল মুশরিকিন ওয়াকাদ জিতু মুসলিমান, আমি এখন আবার মুশরিকদের কাছে ফেরত যাব, আমি আমি না মুসলিম হয়ে তোমাদের কাছে এসেছি, আল্লাহ তারাও নামা কাদ লাখি, তোমরা দেখো না আমাকে কি অত্যাচার করেছে, কি নির্যাতন করেছে, কিরকম মারধর করেছে, বন্দি করে রেখেছে। ওয়াকানা আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু কাদ উযিবা আযাবান শাদীদান বিল্লাহ ফিল্লাহ, এবং এই আল্লাহর দিনের পথে টিকে থাকার কারণে তাকে অনেক শক্ত অত্যাচার নির্যাতন করা হয়েছে। তিনি আরো অন্য রেওয়ায়েতে আসে, তিনি বলেন আতুরাদুনানি ইলা আহলি শিরকে ফায়াফতিনুনি ফি দিনি, তোমরা আমাকে শিরকের লোকদের কাছে আবার পাঠিয়ে দিচ্ছ মুশরিকদের কাছে, তারা যদি অত্যাচার করতে করতে আমাকে অতিষ্ঠ করে ফেলে, আমি যদি আমার ইমান হারিয়ে ফেলি, দিন হারিয়ে ফেলি, দিন ছেড়ে দিই, তখন কি হবে বলো? এই সমস্ত আবদারও তিনি করছিলেন। তখন তার এই আবদার, তার আর্তনাদ শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জান্দালকে সান্ত্বনা দিলেন। ইয়া আবু জান্দাল এসবের ওয়াহতাসেব, তুমি আর একটু সবর করো আবু জান্দাল, এবং তোমার যে কষ্ট হচ্ছে, তুমি যে নির্যাতন মোকাবিলা করছো, তুমি এর অনেক বড় পুরস্কার আল্লাহর কাছে পাবে, তুমি আর একটু সবর করো। কারণ তিনি চান না এই একটা ইস্যুর কারণে চুক্তি ভঙ্গ হয়ে ওনার, আল্লাহ তালা যে জিনিস চাচ্ছেন যে ইসলামের বিজয়টা করে দিবেন আল্লাহ তালা, চুক্তির মাধ্যমে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন। এই জন্য তিনি তাদের এই শক্ত চুক্তি সত্ত্বেও তিনি অ্যাগ্রি করেছেন, তিনি জানেন এর মধ্যে আল্লাহ তালা বিশাল বিজয়ের খবর রেখেছেন। তিনি আরো বলেন আবু জান্দালকে, ফাইনাল্লাহ আযজা ওয়াজাল জাইলুন লাকা ওয়া লিমান মাআকা মিনাল মুস্তাদাআফিনা ফারাজান ওয়া মাখরাজা। শোনো আবু জান্দাল, তুমি এবং যে সমস্ত আরো কিছু লোকজন মক্কায় তোমার মতো এখনো নির্যাতনের শিকার হয়ে আছে, আল্লাহ তালা অতি শীঘ্রই তোমাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ, তোমাদের উপায় হয়ে যাবে, আর একটু সবর করো, তোমাদের ধৈর্যের পরীক্ষায় পাশ করে ফেলো। ইন্না কাদ আকাদনা বাইনানা ওয়া বাইনাল কওমি সুলহান ফাআতাইনাহুম আলা যালিকা ওয়া আওতাউনা আলাইহি আহদান ওয়া ইন্না লান নাগদিরা বিহিম। যেহেতু তাদের সঙ্গে আমাদের চুক্তির কথাবার্তা হয়ে গেছে, আমরা তাদেরকে কথা দিয়েছি, তারা আমাদেরকে কথা দিয়েছে, পাঁচটি শর্তকে আমরা মেনে নিয়েছি, তারাও মেনে নিয়েছে, আমি চাই না আমাদের পক্ষ থেকে প্রথম ধাক্কাতেই চুক্তি লঙ্ঘন হয়ে যাক এবং সে এটাকে ইস্যু বানিয়ে ফেলুক। তারপরে তিনি আবু জান্দালকে শান্ত করে বিদায় করে দিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক কষ্ট হচ্ছিল, খালি বারে বারে তরবারি বাটের মধ্যে হাত দিচ্ছিলেন যে এত কষ্ট হচ্ছে কেমনে এটা সহ্য করে, এই বেচারা দিন ইমান নিয়ে আসছে আর তাকে নিয়ে যাবে তার মুশরিকরা, এটা তিনি মানতে অনেক কষ্ট হচ্ছিল। এবং গোটা চুক্তিগুলোই তখন অলরেডি সাহাবাদের মধ্যে অনেক কষ্টের কারণ হয়েছে, পাঁচটি চুক্তির মধ্যে চার নম্বরটা সবচেয়ে খতরনাক চুক্তি ছিল, অসহ্য, যেটা মানে নিজেদের জন্য মনে হয় যেন মুসলিমদের জন্য বিপক্ষে চলে গেলো আর কাফেরদের পক্ষেই মনে হয় যেন চুক্তি হয়ে গেল, এটা বরাবর হলো না মনে হয় যেন, দেখতে এরকম মনে হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব আলাদা, তিনি জানেন এই চুক্তি একটু পরে আসবে কিভাবে ইসলামী বিজয়ের কাজে বিশাল ভূমিকা রেখেছে। সাহাবীদের অনেক কষ্ট হয়েছে, একজন সাহাবি ছিলেন তার নাম ছিল সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু, উনি সহি বুখারী রেওয়ায়েত এসে উনি বলেন যে আমাদের এই দিন যে কি কষ্ট হয়েছে এটা মেনে নিতে, এবং সব সাহাবিরাই প্রায় এরকমই চিন্তা করেছিল, এই চুক্তি করবো না, মানবো না, আমরা দরকার হলে যুদ্ধ করবো তাদের সাথে, আমাদের বিপক্ষে যাওয়া চুক্তি, হ্যাঁ আমরা পরাজিত হয়ে গেলাম, এরকম হয়ে গেল, তারা উইন করে ফেললো মানে হয় যেন চুক্তির শর্তগুলোর মধ্যে, এটা আমরা মানবো না, এই ধরনের ভাব তাদের মধ্যে খুব বিরাজমান ছিল। সাহাবিরা সবাই অলমোস্ট এই চুক্তির বিপক্ষে, শুধু একজন ছাড়া, এই একজন সাহাবিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাড়া সমস্ত সাহাবিদের চেহারার মধ্যে দুশ্চিন্তা কষ্ট দেখতেই বোঝা যাচ্ছে, কারণ সবাই এসেছিলেন মক্কা যাবেন, ওমরা করবেন, বহুদিন পরে আল্লাহর ঘর দেখবেন, এই ঘর থেকে তারা কতদিন বঞ্চিত আছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের কথা বলেছেন যে স্বপ্ন আছে যে তোমরা আল্লাহ ঘরে যাবা, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক, আল্লাহ তাআলা নবীকে দেখিয়েছেন স্বপ্নটা হক, লাতাদখুলুন্নাল মসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন, তোমরা চাইলেই আল্লাহর হুকুমে মসজিদে হারামে ঢুকবা নিরাপত্তা সহকারে। এই খবর শুনে ওনারা আসছেন ওমরা করতে, এখন কই আল্লাহ ঘরে ঢুকা হচ্ছে না, মদিনায় ফেরত যাচ্ছি, নিরাপত্তাও হইলো কই, আল্লাহ ঘরে গেলাম কই, এ কি হলো এটা? তারা চিন্তা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর কোরআন, কিন্তু এখন দেখছি সব উল্টা, ব্যাপার কি হয়ে গেল। ওনারা অবিশ্বাস করেন না, কিন্তু মানতে যে কি কষ্ট হচ্ছে, বিশেষ করে 4 নম্বর শর্তটা। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। কোনো কোনো রেওয়ায়েতে আসছে উনি নবী করিম যখন লেখালেখি চুক্তির কাজ শেষ হয়ে গেল, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহির কাছে আসলেন, এসে বললেন আলাস্তা নবী আল্লাহ হাক্কান, আপনি কি আল্লাহর হক নবী না? কলা বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বালা, অবশ্যই আমি আল্লাহর হক নবী, আমি আল্লাহর সত্য নবী, নবী আমি, এটা ঠিক কথা তো ঠিক। তারপরে বললেন আলাসনা আলাল হাক্কি ওয়া আদুনা আলাল বাতিল, আমরা কি হকপন্থী না? আমাদের দুশ্মনরা কি বাতিলপন্থী না? আমরা কি হকের উপরে নই, আর আমাদের দুশ্মনরা কি বাতিলের উপরে নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বালা, অবশ্যই। তো আবার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ফালিমা নুতি দানিয়াতা ফি দীনিনা ইদান, তাহলে আমাদের এই দিনের বিষয়ে আমরা এত অপমাননাকর, এত অপমান সূচক সন্ধি চুক্তি কেমনি দিলাম তাদেরকে, কিভাবে দিলাম তাহলে আমরা? হক কি আমাদের এত নিচু হয়ে যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নি রাসূলুল্লাহি ওয়া লাস্তু আসি, আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর কোনো ইশারা ইঙ্গিত আল্লাহর নির্দেশ কখনোই অবজ্ঞা করি না, করব না। আহুয়া নাসিরি, আর তিনি আমাকে অবশ্যই সাহায্য করবেন। তার মানে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত আসে, চুক্তি করে ফেল, আল্লাহ চান আমি কেমনি এটা মানব না, আল্লাহর পক্ষ থেকে ওনাকে ইঙ্গিত দেওয়া হয়েছে, চুক্তি সই করে ফেলেন, আর আমার আল্লাহ নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। কারণ কোরআনে যখন আল্লাহ বলছেন নিরাপত্তা সহকারে আমরা ওমরা করতে যাব, সব ঘটবে, আমার কোনো সন্দেহ নাই। এখন ওমর রাদিয়াল্লাহু আনহুর লাস্ট কোয়েশ্চেনটা বড় কঠিন কোয়েশ্চেন, বলেন আওয়ালাইসা কুনতা তুহাদ্দিসুনা আন্না সানাতিল বাইত ফানাতুফু বিহি, আপনি না বলছিলেন স্বপ্ন দেখছেন যে আমরা আল্লাহ ঘরে যাব, আমরা ওমরা করব, তাওয়াফ করব, এই সব কইয়ে তো আমাদেরকে আনলেন, সেটা কি হলো? এই প্রশ্নের জবাব কি? এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ বলেন নাই অমুক দিন অমুক বর্ষার এভাবে হবে, মানে এভাবে তোমাদের বিজয় হবে, এই ক্ষেত্রে আল্লাহ এখনো নিজের কাছে রাখছেন, ওনাকে আল্লাহটা সন তারিখ দেন নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ডিপ্লোম্যাটিক একটা আনসার দিলেন, কি সেটা? বালা ফা আখবারতুকা আনা নাতিহিল আম, আল্লাহ তো কোরআনে বলছেন তিনি আমাদেরকে আল্লাহর ঘরে নেবেন, দেবেন নিরাপত্তা সহকারে, কিন্তু এই বছরই হয়ে যাবে এইরকম নিশ্চিত করে কিছু বলছি নাকি আমি? ওই আয়াতের মধ্যে এই বছরের খবর আছে নাকি? ওমর বলে তা তো নাই, লা। তো তখন তিনি আবার বললেন ফা ইন্নাকা আতিহি ও মুতাওয়াফুন বিহি, তুমি নিশ্চিত মনে রাখো তুমি আসবে আল্লাহর ঘরে, তুমি তাওয়াফ করবে, এটা ঘটবে, এটা হবে। তো বুখার সহি বুখারি রেওয়াজে আসছে এই কথার পরে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু তারও তারপরেও তার কষ্ট হচ্ছে, গেছেন আবু বকরের কাছে গিয়ে প্রশ্ন এগুলো সবগুলো করছে। করার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, সেই উত্তর দিলেন যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন, এবং বললেন যে আমি নিশ্চিত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সেটা তিনি অবশ্যই পূরণ করবেন, কোনো সন্দেহ আমার মধ্যে নেই। তো এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে কেন আসলেন আল্লাহর রসুলের কাছে যাওয়ার পরেও? ওমর রাদিয়াল্লাহু আনহু কি এখনও ইমানি দুর্বলতা দেখা গেল কিনা, এটা নিয়ে ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। এই মুসনাদ আহমদের রেওয়ায়েতে আসছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছিলেন প্রশ্নগুলো নিয়ে, ওনার কাছে জবাবে সন্তোষ না হয়ে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, এটা তো ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু বুখারী রেওয়ায়েতে আসে যে আগে আসছিলেন কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে, ওনা থেকে শোনা পরে আবার আবু বকরের কাছে গিয়ে আবার জিজ্ঞাসা করা, এটা তো কেমন জানি মনে হয়। এটা যদি ঘটে থাকে তাহলে এর জবাব কি? তাহলে এর জবাবে ওলামায়ে কেরাম বলেছেন, এটা এই নয় যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবে সন্তুষ্ট হন নাই, এমন নয়, বরং মনের কষ্টটা শেয়ার করলেন আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, কারণ তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অত্যন্ত ঘনিষ্ঠ। আর এভাবে শেয়ার করেননি যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন, এইভাবে নয়, বরঞ্চ তিনি ওনার যে এখনও কষ্ট হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে শেয়ার করে উনি যদি বুঝে ফেলেন তাহলে ওমর বুঝবো না কেন, এইটা উনি একটু ডাবল চেক করতে গেলেন। তো এটা, এতে কোনো আপত্তির কারণ নাই। এবং এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন একই কথা বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আর কারো কাছে, তিন নম্বর কারো কাছে যাননি। এতে বোঝা যায় যে যদি তিনি ওনার কাছে গিয়েও থাকেন, যেহেতু ওনারা দুইজনেই ক্লোজ খুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বাকি কেউ এত ক্লোজ না, আর এই দুইজনকে বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজির, মিনিস্টার, ওয়াজিরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার দুইজন মন্ত্রী, দুইজন অ্যাডভাইজার, দুইজন পরামর্শদাতা, এই দুইজন তারা ওনারা সবসময় একে অপরের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ বিধায় এটা একটা স্পেশাল কারণ হতে পারে ওমর রাদিয়াল্লাহু আনহু আর কারোর সঙ্গেই এভাবে গিয়ে আর কোনো কষ্ট প্রকাশ করেননি, বরঞ্চ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে শেষে গিয়ে থাকলে ওনার কথায় ওনার আরেকটু সাপোর্ট হতো বা হয়েছে। তা এগুলো শোনার পরে, পরে যখন একটু পরে নাজিল হয়ে গেল সূরাতুল ফাতহ, একটু পরে না, বেশ পরে যখন সূরা আল ফাতহ নাজিল হয়েছে, সূরা ফাতহ শুরুতে আল্লাহ তাআলা বললেন, بعد أعوذ بالله من الشيطان الرجيم إنا فتحنا لك فتحا مبينا হে নবী, আপনাকে আমি সুস্পষ্ট বিজয় দান করলাম, এখনো হয়ে সারেনি, লাইনে উঠে গেছেন, এই জন্য করলাম পাস্ট টেন্স, অতীতকাল বলা হয়েছে, আর আরবিতে অতীতকাল বলে যেটা হয়েই যাবে, এটাকে বলে অতীত। আপনি আমাকে দিবেন নাকি এত টাকা, দিলাম আপনাকে, এখনো কিন্তু দেই নেই, এটা করি না আমরা, যে আপনি আমাকে 10,000 টাকা দিবেন, দিলাম আপনাকে, যান দিলাম, তার মানে আমি এখনো দেই নেই, দিমু। তো আল্লাহ তাআলা পাস্ট টেন্স ব্যবহার করেছেন যে আমি নিশ্চয়ই আপনাকে প্রকাশ্য বিজয়, সুস্পষ্ট বিজয় দান করেছি। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما আর যাতে আল্লাহ তাআলা আপনার অতীত এবং ভবিষ্যতে সকল ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেন, আর আপনার প্রতি আল্লাহর নিয়ামতগুলোকে আল্লাহ তাআলা পূর্ণ করে, পূর্ণতা দান করেন, এবং আপনাকে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমে হিদায়াত দিয়ে দেন। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, এই চুক্তির মাধ্যমে আল্লাহ আপনাকে সাহায্য করবেন, বিজয় দান করবেন, বিশাল বিজয় হবে সেটা। হুয়াল্লাযী আনযালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনীনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, মুমিনগণ কষ্ট নিয়েই মেনে নিয়েছেন, তো মানতে মানতে আস্তে আস্তে ওনাদের দিলের মধ্যে একটু শান্তি আসছে। তো আল্লাহ তাআলা বলেন, সে আল্লাহ যিনি মুমিনদের অন্তরে সাকিনা দান করেছেন, কষ্ট বেশ এসেছিল কিন্তু একটু পরে আস্তে আস্তে ওনাদের সান্ত্বনা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তিকে ওনারা মেনে নিয়েছেন, সাকিনা, আর তাদের ঈমান আরো বেশি বেড়ে যাবে, বেড়ে যাচ্ছে, বেড়ে গেল, বিজয় হলে আরো বাড়বে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, আর সব আকাশ জমিনের যত বাহিনী আছে, সৈন্য আছে, সৈন্য সামন্ত আছে, যত আল্লাহর বাহিনী আছে, সব তো আল্লাহর জন্য, এগুলোর মালিক কি আর কেউ আছে নাকি? আল্লাহর কত রকমের বাহিনী আছে বলেন তো দেখি, মুমিনগণ আল্লাহর বাহিনী আছে, আর কি আছে? ফেরেশতাগণ আছেন, আর কত বাহিনী পাঠিয়েছেন, নমরুদের জন্য কি পাঠিয়েছেন, ফেরাউনের জন্য কি পাঠিয়েছেন, কত রকমের বাহিনী আল্লাহ তাআলার আছে, আব্রাহার জন্য কি পাঠিয়েছেন, হ্যাঁ বাবিল, তো আল্লাহর বাহিনী কি অভাব আছে নাকি? সমস্ত বাহিনী আকার জমিনের আল্লাহর জন্য, তো আল্লাহর জন্য এগুলো কাজ করে, আল্লাহ হুকুম দিলে সব শেষ। ওয়াকানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ সব জানেন কি হচ্ছে কি হবে আগামীতে, আর কিভাবে এটা করতে হবে এই জ্ঞান কার আছে? হাকিম আল্লাহরই আছে শুধু। আর মোমেনদেরকে আল্লাহ তাআলা একটু পরীক্ষা করলেন, কষ্টে ফেলেন মাঝে মধ্যে, তাদের তারা তো আল্লাহর মতো এত জানে না, বিধায় তাদের কষ্ট হয়, কিন্তু তারা যে সবর করে মেনে নেয় তাদের জন্য কি পুরস্কার আছে? লিউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যাতে করে আল্লাহ তাআলা মোমেন পুরুষ মহিলাগণকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন, যার নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত হচ্ছে, সেখানে তারা চিরদিন থাকবে। ওয়াইকাফিরা আনহুম সাইয়্যাতিহিম, আর তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ওয়াকানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা, আর তাদের জন্য এইগুলোর মধ্যে আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে ফাওজান আযীমা, বিশাল কামিয়াবি রয়েছে, বিশাল পুরস্কার, তারা জান্নাতের মালিক হয়ে গেলে এর চেয়ে বড় সৌভাগ্যের অধিকারী কি আর কেউ হতে পারে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, দেখে শোনালেন, ওমর এদিকে আসো, তিনি আয়াত শুনাই দিলেন যা আল্লাহ নাজিল করে দিয়েছেন, শোনো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আফাতহুন হুয়া, এটা কি তাহলে কি বিজয় হয়ে গেল নাকি? আমরা তো মনে করছি আমরা পরাজিত হয়ে গেলাম একরকম, এই যে সন্ধির চুক্তি আমাদের বিপক্ষে গেল সেটা মেনে নিলাম, আর ফাতহুন হুয়া, এটা কি এটা বিজয় নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, নাম এটাই বিজয়, বিজয়ের খবর নিয়ে আল্লাহ আমাকে দিয়ে রাখতে হয়। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ফাতাবাত নফসু ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার অন্তরের মধ্যে খুশি সৃষ্টি হয়ে গেল, কষ্ট দূর হয়ে গেল এই আয়াত শোনার পরে পরে। ওমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী পর্যায়ে বলেন, এই যে আমি যে একটু প্রতিবাদের মতো করলাম, মেনে নিতে পারলাম না, অথচ আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে আয়াত নাযিল করে সুসংবাদ দিয়ে দিলেন, তা আমি তো একটু তাড়াহুড়া করে ফেললাম, আমার একটু কাজটা বোধহয় ভালো করলাম না। তিনি পরে বলেন, মা যালতু আসুমু ওয়া আতাসাদাকু ওয়া উসাল্লি ওয়া উতিকু মিনাল্লাযী সানাতু, এখন আমি যে ওই দিন একটু প্রতিবাদের মতো বা না মানার ভাব প্রকাশ করেছিলাম, এটাকে মানতে আমার কষ্ট হচ্ছিল, প্রতিবাদের মতো কথা বলেছিলাম, এইটার কষ্ট আল্লাহর কাছে আমি কি পরিমাণ দায়ী হয়ে গেলাম কিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু কষ্ট দিয়ে ফেললাম কিনা, এটার কারণে এরপরে যে আমি কত নফল রোজা রেখেছি, কত দান খয়রাত করেছি, কত নামাজ পড়েছি, কতগুলো কৃতদাস মুক্ত করেছি, যেন আল্লাহ আমার ওই অপরাধ মাফ করে দেন। মাখাফাতা কালামি তাকাল্লামতু বিহি ইয়াউমাইযিন হাত্তা রাজাউতা আন ইয়াকুনা খাইরা, যে আমি যে কথাবার্তা সেদিন একটু বলে ফেলেছিলাম, এই এতগুলো প্রশ্ন জিজ্ঞাসা করলাম, আপনি কি হক নবী না, আমরা কি হকের উপরে না, এইভাবে যে বলেছি এই কথাগুলো কারণে কোনো অপরাধ হয়ে থাকলে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, এই জন্য এখনও আমি অনেক এই কাফফারা আদায় করার জন্য অনেক বেশি বেশি করে কিছু নফল ইবাদত করে যাচ্ছি, যেন আল্লাহ আমাকে মাফ করে দেন। সাহাবিগণ কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, কৌমু ফানহারু সুম্মা আহলিকু, যে চুক্তি করে ফেলেছি এখন আমরা মদিনার দিকে ফেরত যাব, এখন যে আমরা এই এহরাম পরে এসেছিলাম, এহরাম খুলে ফেলতে হবে, আর এহরাম খোলার কারণে আমাদের যে দম দিতে হবে, আর এই দমের জানোয়ার নিয়ে আসে যেটা ওখানে গিয়ে কোরবানির কথা ছিল, এগুলোকে এখন দম দিয়ে দাও, সব জবাই করে দাও, তোমাদের এহরাম খোলা জন্য একটা কাফারা লাগবে, কাফারা পে করতে হবে, বিনা ওমরা না করি যে এহরাম খুলতে হচ্ছে, এটার দম হলে এখন জবাই করে দাও সবাই, তারপরে সবাই চুল কেটে ফেলো। বললেন, কেউ নড়ে না, কোনো কথা শুনে না, তখন আয়াত নাযিল হওয়ার আগের কথা বা ওমর আদিল আপনি কেবল জানেন, একজন উঠে না। আবার বললেন, উঠো ছাগল গরু উঠ জবাই করে দাও, এহরাম খোলো, মাথার চুল কাটো, এহরাম খোলো। দ্বিতীয়বার বললেন, একজন উঠে না, কষ্ট এমন হওয়া হচ্ছে। তৃতীয়বার বললেন, তাও কেউ নড়ে না, এত কষ্ট হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন, দিশা পান না, এখন উম্মত দেখি কথা শুনে না, এইরকম তো ঘটনাই কোনোদিন। উনি চলে গেলেন উম্মে সাল্লাম রাদিয়াল্লাহু আনহার ঘরে, উনি ওনার সঙ্গে ছিল, যে তাবুতে উনি ছিলেন, ওনার কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ওনার বিবিকে বললেন যে আমরা কি করি, উম্মত দেখি কথা শুনছে না, তাদের এত আবেগ ইমোশন, একটাও দেখি নড়ে না। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা খুবই বুদ্ধিমতী মহিলা ছিল, খুবই বুদ্ধিমতী, খুবই জ্ঞানী মহিলা। আর এমনি মহিলাদের চিকন বুদ্ধি থেকে বেশি থাকে। তো উনি একটা পরামর্শ দিলেন, উখরুজ থুম্মা লা তুকাল্লিম আহাদান মিনহুম কালিমাতান হাতা তানহারা বুদনাক, আপনি বাইরে বাইরে গিয়া আপনি কারোর সঙ্গে কোনো কথা আর বলবেন না, 4 নম্বরবার বলার দরকার নাই, আপনি গিয়ে আপনার উটটাকে জবাই করে দেন। ওয়াতা দু হালিকাকা, আপনার মাথা শেভ করার জন্য যে যার কাছে ব্লেড আছে তাকে ডাকেন, ফাইয়া হালিকাকা, আপনাকে মাথা হলাক করে দিক, চুল কেটে দিক, মাথা মুন্ডন করে দিক, এই কাজ করেন, আপনি অ্যাকশন করেন, কথা দরকার নেই আর, আপনি প্র্যাকটিক্যালি করে ফেলেন। তো উনি গেলেন, গিয়ে তাই করলেন, ওনার উট জবাই করে দিলেন। এরপরে খেরাস ইবনু উমাইয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবি, ওনার কাছে ব্লেড ট্লেড ছিল, উনি ভালো পারতেন, ওনাকে ডাকলেন যে আমার মাথা নেড়ে করে দাও, মাথা মুন্ডন করে দাও। ফাহালাকা রাসাহু শরীফা, কেটে দিল ওনার মাথার চুলগুলো বা মুন্ডন করে দিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এখন মাথা নিয়ে যখন বাইরে আসলেন, এখন সবাই দেখলো ওনার উঁটো দাবা করে দিয়েছে, মাথাও নেড়ে করে ফেলেছে। ফালাম মারা উদালিকা কামু ফানহারু, সবাই উঠে এখন নিজের করে দাবাই করা শুরু করে দিল। ওয়াজাল বাদহুম ইয়াহলিকু বাদা, একে অপরকে এবার বসেন, আপনার মাথা আমি কাটি, আপনারটা আমি চুল আমি কাটি, কাটাকাটি শুরু করে দিল। কাটতেছে যে মনে এত কষ্ট হয় এখনো, তখন ওনারা আয়াতের খবর পান নাই আর কি, আয়াতের খবর একটু পরে হয়েছে। তারপরে বলে যে রেওয়ায়েতে আসে, হাত্তা কাদা বাদহুম ইয়াক্তুলু বাদান গাম্মান, এত কষ্ট চুল কাটতে গিয়ে মনে হয় যেন মাথা কাটি ফেলবে। মানে মানুষের মনের ভিতরে যখন কষ্ট বেশি লাগে ফিজিক্যালি, সেটা মানে অ্যাক্সিডেন্ট ঘটানোর মতো অবস্থা। এভাবে করে ফেলল। তারপরে আলহামদুলিল্লাহ, এরপরে আমরা নেক্সট ইয়েতে যাওয়ার আগে এখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে তিনি পরামর্শ চাইলেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পরামর্শ করতে হয় তাই না? পরামর্শ চাইতে হয়, নিতে হয় নবী হলেও। এই যে একটা, এটা কোনো দিনের কোনো শরীয়তের বিষয়ে পরামর্শ করা না, শরীয়তের বিষয় কার্যকরী করার ক্ষেত্রে এই ক্ষেত্রে পরামর্শ করা জায়েজ আছে না নাই? আছে, এর ফজিলত আছে কি না, এটা ভালো জিনিস। ও আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন প্রয়োজন বোধে মুসলমানরা পরামর্শ করে একটা সিদ্ধান্ত কিভাবে কার্যকরী করবে, এটা পরামর্শ করে ভিত্তিতে করাটা ভালো, একতরফা সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে পরামর্শ করে করাটা ভালো। এরপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে যে প্রয়োজন বোধে শুধু পুরুষদের না মহিলাদের পরামর্শ নেওয়া যায় তাই না? মহিলাদের পরামর্শ ঠিক আছে তো, মাদ্রাদের সেটাও খুবই কাজে লাগে, তাদের কাছে এমন কিছু পরামর্শ থাকতে পারে যেটা পুরুষদের মাথায় ঢুকবে না, এই জন্য পরামর্শ সবার সঙ্গে করা উচিত, এটা ভালো। 3 নম্বর হলো যে কোনো কোনো সময় কথায় কাজ হয় না, কাজে কাজ হয়ে যায়, অ্যাকশনে কাজ হয়ে যায় তাই না? তো কোনো সময় দেখা গেল যে কথার চেয়ে অ্যাকশনেরও দাম বেশি হয়ে যায়, এটাও আমরা প্র্যাকটিক্যালি পেয়ে গেলাম। তারপরে হলো যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা যে অনেক মহীয়সী মহিলা ছিলেন, জ্ঞানী মহিলা ছিলেন, এটা এর দ্বারা প্রমাণিত হলো যে উনি কত প্রখর জ্ঞানের অধিকারী ছিলেন। যে টেকনিকটা শিখিয়ে দিলেন এটা অনেক ভালো কাজ দিল তাই না? অনেক ভালো কাজ হয়ে গেল। এখন চুল কাটা হয়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, মাথা কাটার পর, চুল কাটার পরে, মাথা মুন্ডন করার পরে দোয়া করলেন, ইয়ারহামুল্লাহুল মুহাল্লিকিন, যারা মাথা শেভ করেছে মুন্ডন করেছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, তাদেরকে রহম দেন, রহম করেন, ইয়ারহামুল্লাহ। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়াল মুকাসসিরিন, সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা ছোট করেছে চুল দুই রকমই করেছেন, কোন কোন সাহাবি কি করেছেন, শেভ করেছেন, মুন্ডন করেছেন, আর কোন কোন সাহাবি ট্রিম করেছেন, চুলকে ছোট করেছেন, দুটাই জায়েজ আছে হজের সময় এবং ওমরার সময়, এহরাম খোলার সময়, তো কোনো রকমই হয়েছে। তো তিনি শুধু মুহাল্লিকিন দিয়ে জন্য দোয়া করলেন, সাহাবি যারা চুল ছোট করেছেন তারা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল মুকাসসিরিন, যারা চুল ছোট করেছে তাদের জন্য দোয়া করবেন না? তিনি আবার বললেন ইয়ারহামুল্লাহুল মুহাল্লিকিন, যারা চুল একদম মুন্ডন করেছে আল্লাহ তাদেরকে রহম করুন। আবার বললেন ওয়ালিল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, তিনি আর কিছু করেন না, তৃতীয় টাইমে আবার, থার্ড টাইমে একই দোয়া করলেন আরহামুল্লাহুল মুহাল্লিকিন, যারা চুল শেভ করেছে আল্লাহ তাদেরকে রহম করুন। কাল ইয়া রাসূলুল্লাহ, মুকাসসিরিন, যারা ছোট করেছিল তাদের কি হবে? কালা, এইবারে তিন নম্বর বারে অ্যাড করলেন ওয়াল মুকাসসিরিন, যারা ছোট করেছে তাদেরকেও আল্লাহ রহম করুন। তো এখন বোঝা গেল যে তৃতীয় মানে তিনবার দোয়া হয়েছে কাদের জন্য? যারা সেভ করেছেন। আর একবার দোয়া করা হয়েছে কাদের জন্য? যারা ছোট করেছে। এই জন্য হজ উমরায় গেলে কোনটা উত্তম? তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফামা বালুল মুহাল্লিকিনা ইয়া রাসূলুল্লাহ, যাহারতা লাহুম তারাহম, যারা সেভ করেছে কি হলো তাদের জন্য আপনি এত বেশি করলেন আর বাকিদের জন্য এত বেশি করলেন না? তখন তিনি বললেন, লাম ইয়াশুকু, যারা চুল শেভ করেছে বোঝা গেলে তাদের মেনে নেওয়াটা একেবারে কনফার্ম হয়ে গেছে, কোনো সবার সন্দেহ ছিল না, তাদের ইয়াকিনটা মজবুত বেশি ছিল আমার কথা মানার ক্ষেত্রে। তো এইখান থেকেই শুন না যে শেভ করাটাই, এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শেভ করিয়েছেন। ওকে, এবং সেখানে ওনারা যখন এই কোরবানি করলেন বা দম দিলেন, সেখানে তারা আসলে দমের কথাই আসে, এটা নাহারনা বলেছেন যে আমরা কেউ কেউ নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হুদাইবিয়াতিল বাদানা আন সাবা ওয়াল বাকারা আন সাবা। সহিহ মুসলিমের হাদিস যে আমরা হুদাইবিয়াতে কোরবানি যখন দিয়েছিলাম, দবাই যখন করেছিলাম, আমরা গরু দিয়েছিলাম সাতজনে একটা, আর উঁটও দিয়েছিলাম সাতজনে একটা। এটা দলিল যে গরু এবং উঁটের মধ্যে কয় অংশ দেওয়া যায়? সাত অংশ দেওয়া যায়। আর ছাগল ভেড়ার মধ্যে এক অংশ এক নাম। এরপরে ওনারা সামনের দিকে এগিয়ে গেলেন, ওনার সামনের দিকে যে এগিয়ে যান, তার আগে আরেকটি ঘটনা ঘটেছে, কিছু কিছু টুকটাক ঘটনা। এহরাম থাকা অবস্থায় এক সাহাবী ছিলেন, ওনার নাম কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে যখন এহরাম করে এসেছিলাম হুদাইবিয়াতে, নাহনু মুহরিমুন কাদ হাসারনাল মুশরিকুন, হাসারনা মুশরিকুন, মুশরিকরা আমাদেরকে তো আটক করে রেখেছে, তখন আমরা এহরামের হালতে আসি, বেশ কয়েকদিন ছিলাম ওখানে, অনেক দিন। আর এহরামের হালতে থাকতে থাকতে আমার মাথায় ছিল কিছু উঁকুন, আর আমার চুল ছিল বড়, চুল ছিল ওয়াফরা। ওয়াফরা অর্থ হচ্ছে যে চুলগুলো লম্বা হতে হতে কানের এখান পর্যন্ত আসে, বাবরি চুল, এটাকে বলে ওয়াফরা। যে আর চুল বেশি লম্বা, একটু উঁকুন ছিল, আর এই কয়দিন গোসলও করতে পারি না, পানিরও কমতি, আর উঁকুন আমাকে সাংঘাতিকভাবে কষ্ট দিচ্ছিল মাথা থেকে। আর যেই গরম পড়েছে, রোদ পড়েছে যখন, তখন দেখা গেল যে ফাজালাতিল হাওয়ামু তাসাকাতু আলা ওয়াজহি, আমার মাথাতে উকুন হাঁটতে হাঁটতে চেহারার মধ্যে হাঁটতেছে, গরমের কারণে নামতেছে উকুন, অনেক উকুন আমাকে এভাবে মাথার মধ্যে আসে। যে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমার চোখে উকুনের অবস্থা দেখে বললেন, আয়ু দিকা হাওয়ামু রাসিকা, উকুনের কারণে কি তোমার অনেক কষ্ট হচ্ছে? ভালো করে বেশি করে চুল গাইতেও পারেন না, চুল ছিঁড়ে যাবে অনেকগুলো, আর এই কোনো সাবানও লাগাইতে পারছেন না, আর পানিরও শর্টেজ আছে, কি কষ্ট। তা বলতে না, আমি বললাম যে আমার তো আসলে কষ্ট হচ্ছে অনেক উকুন। তো আমার আহ্বান ইয়াহলেকা, তিনি বললেন, তখনও এহরামের হালতে আছেন ওনারা, তখনও ব্যাক করার চিন্তা ছিল না, মক্কা যাবেন এই প্রাণেই আছেন। তো তিনি বললেন যে তাহলে তুমি এক কাজ করো, চুল কেটে ফেলো, শেভ করো, তাহলে উকুনের গোষ্ঠী সহ সাফ হয়ে যাবে, শেভ করো। তো শেভ করলে এখন এই যে শেভ করা, চুল কাটা তো নিষেধ, কারণ এটার কাফারা কি হবে, এটার ফেদিয়া কি হবে, এটার দম কি হবে, ফেদিয়া। তখন এই উপলক্ষে এই প্রথম ফেদিয়ার আয়াত নাজিল হয়ে গেল, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়া ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। সূরা আল বাকারার 196 নম্বর আয়াত এসেছে, তোমাদের মধ্যে এহরামের হালতে কেউ যদি অসুস্থ হয়ে পড়ো, অথবা তার মাথার মধ্যে অনেক কষ্টের কারণ হয়ে যায়, উকুন জাতীয় কিছু ঘটে বসে, তাহলে এই যে চুল কেটে কেটে ফেলতে হবে, এই কারণে ফেদিয়া দিতে হবে, তিনটার একটা ফেদিয়া দিলেই আদায় হয়ে যাবে। তিনটা কি জিনিস? সিয়ামিন আও সদাকাতিন আও নুসুক, তিন রকমের ফেদিয়া আছে। হয়তো একটা ভেড়া অথবা ছাগল কোরবানি করবে, তা না হলে সদকা দিবে, ছয়জন মিসকিনকে হাফ সা করে, ছয়জন মিসকিনকে অর্ধেক সা করে, পৌনে তিন সা, কি বলে, ছয়জনে পাবে, ছয়জন মিসকিনকে তিন সা দিতে হবে হাফ সা করে। তার মানে ইয়েতে হয়ে যায় প্রায় পৌনে দুই কেজির মতো, হাফ সা পৌনে দুই কেজি। আর এরকম যদি তিন সা হয় তাহলে কত কেজি হবে? পাঁচ ছয় কেজি থেকে একটু বেশি হবে, এরকম পাঁচ ছয় কেজি, সাড়ে পাঁচ কেজি, হ্যাঁ সাড়ে পাঁচ কেজি হবে। তো এই এটা ছয়জনকে ভাগ করে দিবে, ছয়জন মিসকিনকে সাড়ে ছয় কেজির, সাড়ে পাঁচ কেজির মতো খাবার যেটা আছে, আইদার গম আটা খেজুর কিশমিশ ইত্যাদি জাতীয় ভাগ করে দিবে। এই হলো দুই নম্বর। তিন নম্বর হলো এটা দেওয়ার মতো নাই, একদম গরিব কিছু নাই, জবাই করতে পারবে না, পাঁচ ছয় কেজিও দিতে পারবে না, তার জন্য হলো তিনটা রোজা রাখা, সিয়াম উসালা সাথে আয়ামিন, ওকে সালাফ আয়াম, তিনটা রোজা রাখবে। এই এখন এই কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু মাথা চুল কাটলেন, এই তিনটার একটা ওনাকে ফেদিয়া দেওয়া লাগবে। আয়াত নাজিল হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওনাকে, ডেকে, সুম সালাস আয়ামিন, হয় তুমি তিনটি রোজা রাখো, আও তাসাদ্দাক বি ফারাকিন বাইনা সিত্তাতি মাসাকিন, অথবা এরকম সাড়ে পাঁচ কেজির মতো কিছু খাবার দ্রব্য খাদ্যপণ্য এগুলো ছয়টা মিসকিনকে ভাগ করে দাও, আও উনসুক মা তাইয়াসার, অথবা কোনো একটা প্রাণী পশু জবাই করে ফেদিয়া আদায় করে দাও। এই হাদিসের মধ্যে একটা দলিল পাওয়া গেল, যেখানে আমরা কোরবানি দেই গরুতে কয় নাম দেওয়া যায়? সাত নাম দেওয়া যায়, উঁটেও সাত নাম দেওয়া যায়। এটাই হলো মেন দলিল, কিভাবে গরুর মধ্যে সাত নাম দেওয়া যায়। গরুর সাইজ যদি ছোট হয় তারপর সাত নাম দেওয়া যাবে, ছাগলের সাইজ যদি বড় হয় তারপরে কয় নাম? এক নাম। হাদিসের ওই ক্রাইটেরিয়া অনুযায়ী চলতে হবে। ওকে, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসছিলেন, যে কথা দিকে আমরা যাই, আসার পথে তিনি যখন কোরা আল গামিম এলাকায় পৌঁছলেন, হুদাইবিয়াতে প্রায় ২০ দিন ছিলেন ওনারা, ২০ দিন ছিলেন, তারপরে মদিনার দিকে রওনা করলেন। পথিমধ্যেই যখন কোরা আল গামিম এলাকায় আসলেন মক্কা মদিনার মাঝখানে, সেখানে এই সুরা ফাতাহ নাজিল হয়ে গেল, ইন্না ফাতাহনা আলাকা ফাতহা মুবিনা, যেটা তর্জমা আমরা একটু আগে করেছি। এই সুরা নাজিল হয়ে গেল, তখন সাহাবিরা সবাই অনেক খুশি হয়ে গেলেন। ইবনে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্নাহু আকবালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল হুদাইবিয়া, ওহিটা যখন নাজিল হয়েছিল সেই কাহিনী তিনি বলছেন, আমরা হুদাইবিয়া থেকে যখন মদিনার দিকে ফেরত আসছি, পথিমধ্যে এক জায়গায় যখন আমরা থামলাম, দেখি যে ওনার উপরে ওহি নাজিল হচ্ছে। আমরা অনেকেই জানি ওনার উপরে ওহি নাজিল হলে কি আলামত হয়, ওনার তখন সিচুয়েশনটা কেমন হয়। ইস্তাদা দালিকা আলাইহে ও আরাফনা দা কাফিহে, আমরা দেখলাম যে ওনার এই মুহূর্তে ওহি নাজিল হচ্ছে, ওনার মুডটা অন্যরকম হয়ে যায়, মানে উনি তখন এক ধরনের ধ্যানের মতো পরিস্থিতিতে পড়েন, কথাবার্তা স্বাভাবিকভাবে তখন আর কেউ বলে না, ওনার সাথে বলবেন না তিনি, এরকম ওহি রিসিভ করছেন তিনি। তো আমরা ফাতানা হা মুনতাবিদান খালফানা, উনি ওহির লক্ষণ টের পেয়ে পেছনে বললেন তোমরা সামনে যাও, উনি পেছনে একটু থাকলেন, থামলেন, আর তিনি একটু রেস্ট নিয়ে কোনো জায়গায় বসলেন, আর ওনার মাথাকে উনি একটু ঢেকে ফেললেন, কারণ যে সিনটা হয় একটু বড় একটা ধাক্কা ওনার উপরে যে যায় ওহি নাজিল হতে গিয়ে। হ্যাঁ, কাওলান সাকিলা, আল্লাহ তাআলা বলেছেন যে আপনার উপরে আমি যে ওহি নাজিল করি এটা অনেক ভারী জিনিস। আপনারা জানেন যে উনি উটের উপরে বসা থাকলে উটের পা গুলো এরকম করে কাঁপতে থাকে, মনে হয় উট এখন ভেঙে পড়ে যাবে, এত শক্ত হয়। শীতের দিনে যখন ওহি নাজিল হয় ওনার শরীর দিয়ে কি হয়, ঘাম ঝরে, কিরকম পাওয়ারফুল জিনিস ওয়াহি। তো এই ওয়াহি নাজিল হলো, উনি পিছনের দিকে গেলেন, তারপরে তিনি ওহী নাজিল শেষ হয়ে গেল, তিনি আবার আমাদের সামনে আসলে এসে বললেন যে ওয়াকাদ উনজিলা, আমাদের আমার প্রতি নাজিল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ওকে, যে এইভাবে তিনি সুসংবাদ দিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা যখন ফেরত আসছিলাম কষ্টে সবাই, ওয়া আসহাবুহু ইউখালিতুন আল হুজনা ওয়াল কাআবা কাদ হিলা বাইনাহুম ওয়া বাইনা নুসুকিহিম, কি মনের কষ্ট নিয়ে সাহাবীরা ফেরত আসছেন, দুঃখ চেহারা তাদের ফুটে উঠছে, চেহারার মধ্যে দুঃখ কষ্টের ছাপ, এবং তারা সেখানে প্রাণীগুলো রাস্তার মধ্যে জবাই করলেন যেগুলো জবাই করার কথা ছিল মক্কাতে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে এসে বললেন লাকাদ উনজিলাত আলাইয়া আয়াতুন হিয়া আহাবু ইলাইয়া মিনাদ দুনিয়া জামিয়ান, এ সাহাবীগণ শুনেছ এখনই আমার উপরে কতগুলো আয়াত নাজিল হলো যেগুলো আমার কাছে সারা দুনিয়ার চেয়ে উত্তম নিয়ামত। তারপরে তিনি ফাকরাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি তাদের কাছে এই আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন সূরা আল ফাতহ। তখন একজন উঠে বসলেন সাহাবীদের মধ্যে, একজন ওনাকে কংগ্রেচুলেশন জানালেন, হানি আন মারি আন ইয়া রাসূলুল্লাহ, কংগ্রেচুলেশন টু ইউ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক মোবারকবাদ এই সুসংবাদ দেওয়ার জন্য, আমাদেরকে এই ওহী আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কাদ বাইয়ান আল্লাহ আযজা ওয়া জাল্লা লানা মা ইয়াফআলু বিকা ফামাযা ইয়াফআলু বিনা, এখন এখানে তো আয়াতের মধ্যে আপনার জন্য অনেক সুসংবাদ আছে। তিনি প্রথমে মাত্র দুই তিন আয়াত তেলাওয়াত করেছিলেন, কোন কোন রেওয়ায়েত আছে সেটা কি, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী আপনাকে আমি সুস্পষ্ট প্রকাশ্য বিজয় দিলাম, লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার, যে আপনাকে এই উসিলায় আল্লাহ তাআলা আগে পিছে সমস্ত ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিবেন। এখন সাহাবি এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে থামলেন। সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য অনেক কংগ্রেচুলেশন, আপনার জন্য আল্লাহ অনেক সুসংবাদ দিয়েছেন, সব মাফ করে দিয়েছেন, ফামাযা ইয়াফআলু বিনা, আমাদেরকে আল্লাহ কি করবেন সেটা তো বলেন নাই, আমাদের কি, ফাআনজালাল্লাহু হাযা জাল, তখনই আবার আল্লাহ তা নাযিল করে দিলেন, লিয়ুদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া ইউকাফফির আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা, যে যাতে মুমিনদেরকে পুরুষ মহিলাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাতে পারেন, যার নিচে দিয়ে নহরগুলো প্রবাহিত হচ্ছে, সেখানে তারা চিরদিন থাকবে, তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, আর এটি হচ্ছে আল্লাহর কাছে অনেক বড় বিজয়ের খবর, সফলতার খবর। যখন নাজির হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ওনাকে ডেকে শুনালেন এবং তিনি রিঅ্যাকশন দিয়েছিলেন, আমরা একটু আগে শুনলাম। ঐতিহাসিকগণ বলেছেন আল হুদাইবিয়াতু আযামু ফাতহিন ফিল ইসলাম, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজয় হচ্ছে হুদাইবিয়ার সন্ধি করা। হুদাইবিয়ার সন্ধি মক্কা বিজয়ের থেকেও বড় বিজয়। তা কি করে হয়, এখন ওনারা যদি যুদ্ধ করে মক্কা বিজয় করতেন, মক্কা দখলে আনতেন, তার তুলনায় হুদাইবিয়ার সন্ধি আরো বড় বিজয়। কি করে হয়, অনেক কারণ, সেই ব্যাপার হচ্ছে যে অনেক সাহাবী বলেছেন সিনিয়র সাহাবিগণ তারা ওই সন্ধিতে ছিলেন, পরবর্তী পর্যায়ে সাহাবিদেরকে, জুনিয়র সাহাবিদেরকে, জোয়ান সাহাবিদেরকে বলতেন, ইয়াংদেরকে, তোমরা যদি মনে করো মক্কা বিজয় হচ্ছে বড় বিজয়, হ্যাঁ মক্কা বিজয় একটা বিজয় সন্দেহ নাই, ও নাহনু নাউদ্দুল ফাতহা বাই আতা রেদওয়ান ইয়ামর হুদাইবিয়া, কিন্তু আমাদের কাছে তার চেয়ে বড় বিজয় হচ্ছে বাই আতা রেদওয়ান হুদাইবিয়ার সন্ধি আমরা তখন করেছিলাম, ওইটাই আমাদের কাছে বড় বিজয় ছিল, কারণ এই বিজয়টা মক্কা বিজয়ের জন্য দ্বার উন্মুক্ত করেছে, কারণ এই হুদাইবিয়ার সন্ধির পরে যে কাজগুলো ঘটেছে এগুলো না হলে অনেক রক্তক্ষয় করে মক্কা বিজয় করা লাগত, কিন্তু অনেক কাজ হয়ে গেল একটু গ্যাপ পাওয়ার কারণে, সন্ধি চুক্তি হওয়ার কারণে, যার ফলে মক্কা বিজয় অনেক ইজি হয়ে গিয়েছে। সেটা যেমন এক নম্বরে হলো তিনি এই যে সময় পেলেন, এই সময়ের ভিতরে তিনি অনেক দাওয়াতি কাজ করতে পারলেন, আর বাধা থাকলো না। দাওয়াত দিতে গেলে এখন কাফেররা মার দিবে না, কারণ চুক্তি হয়ে আছে, এবং মুসলমানরা যেতে পারে কাফেরদের ভিতরে, তাদের সঙ্গে আসা যাওয়া করতে পারে, ব্যবসা বাণিজ্য হচ্ছে। এই উপলক্ষে দাওয়াতি কাজ প্রচুর বেড়ে গেল। আশেপাশের কবিলাগুলোর মধ্যে তারা দেখলো যে এখন মক্কা লোকেরা বাধ্য হয়েছে, এই নতুন বিজয়ী শক্তির মতো উঠে আসছে যে মদিনার শক্তিকে তারা অ্যাকসেপ্ট করেছে, তারা মনে করলো যে ইসলাম তো মনে হয় যেন ঠেকানো যাবে না, এই জন্য তারা এখন অনেকেই ইসলামের দিকে চলে আসলো, ইসলাম জানার চেষ্টা করলো। এইভাবে অনেক বেড়ে গেল অল্প সময়ের ভিতরে। যখন তিনি হুদায়বিয়া সন্ধিতে বায়াতের দোয়ান নিয়েছিলেন, তখন 1400 সাহাবি ছিল ওই সময় ওনার সাথে। পরে যখন তিনি মক্কা বিজয় করতে আসেন, ওনার সঙ্গে সাহাবির সংখ্যা ছিল 10,000। এই ফাঁক পাওয়ার কারণে 10,000 জোগাড় করতে পারছেন, তা না হলে 1400-1500 নিয়ে লড়াই করে নিজেরা অনেক মরা লাগতো, অনেক রক্তক্ষয় হতো। এরপরে তিনি ওদিকে মদিনা খাইবার ইহুদিদের সঙ্গে সন্ধি চুক্তি হওয়ার পরে তাদেরকেও তিনি ডিল করেছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। মক্কা লোকদের কোনো সাহায্য আর সেখানে আসে নাই, ওনার জন্য অনেক সুবিধা হয়েছে। মদিনার পাশের শত্রু খাইবার সেটাকেও তিনি করতে পেরেছেন, ডিল করতে পেরেছেন। এইভাবে বিভিন্ন কারণেই হুদায়বিয়ার সন্ধি ছিল ইসলামের জন্য বিশাল সুযোগ। সেটা কারণেই পরবর্তী পর্যায়ে মক্কা বিজয়টা খুবই ইজি হয়ে গেছে, মক্কার কাফেররা আর মোকাবিলা করতে সাহস পায়নি। কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে পথে আসার পথে ওনারা ঘুমিয়ে গিয়েছিলেন, এবং সেখানে ঘুমিয়ে গিয়ে ওনারা অনেক লেইটে উঠলেন, ফজর নামাজ কাজা হয়ে গেছিল, পরে সূর্য উঠার পরে সবাই ফজর নামাজ পড়েছেন। ওকে, খুব টায়ার্ড হয়ে গেছিলেন 20 দিন ওখানে থেকে, আসার পথে জার্নি করে আসতে আসতেও টায়ার্ড হয়ে গেছিলেন। আল্লাহর ইচ্ছা যে এরকম একাধবার নামাজ মিস করাই দিয়ে এই নামাজকে কেমনে পড়তে হবে সেটা শেখানোর জন্য আল্লাহ তাআলা পরে ওনারা ঠিকই নামাজ পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, হা কাযা ফাফআলু লিমান নামা মিনকুম নাসিয়া, এইভাবেই করবা, যখন তোমাদের কেউ নামাজ থেকে ঘুমে থাকার কারণে নামাজ মিস হয়ে যায় অথবা ভুলে যায়, যখনই স্মরণ হয়, যখনই ঘুম থেকে উঠে, তখনই নামাজ পড়ে ফেলবে। এইটাই মাসালা, এই মাসালা শেখার ব্যবস্থা হয়ে গেল। এখনো অনেক লোক আছে বলে ফজর নামাজ কাজা হয়ে গেছে, কি করবে এখনো পড়ার দরকার নাই, জোহরের আখ্যান দিয়ে কাজা করবা জোহর পড়তে এসে, এরকম মাসালা শুনছেন নাকি? প্রায় আমাদের লোকেরা এগুলো বলা বলি করে, এই জাতীয় মাসালা। কিন্তু আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে মাসালা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ফজরের সময় আল্লাহ মাফ করুক, দেরি হয়ে গেলে উঠার সঙ্গে সঙ্গেই ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়ে নেওয়া উচিত, দেরি না করে। আসার পথে একটি ছোট ঘটনা ঘটলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনি যখন রেস্ট নিয়েছিলেন রাত্রে বা কোনো এক দিনে, ওনার উঁটটা হারিয়ে গেল। ওই যে গেছে উঁট কোন দিকে ঘাস খাইতে খাইতে চলে গেছে আর আসে নাই, পরে তিনি এক সাহাবিকে পাঠালেন, পরে শেষ পর্যন্ত পাওয়া গেল যে উঁট বহু দূরে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চিন্তা পড়ে গেলেন, এখন উঁট যদি এখন না পাই যাবো কেমন মদিনায়। এক সাহাবি খুঁজতে খুঁজতে বহু দূরে গিয়ে পাইছেন, উঁটের যে রশি আছে নাকের সঙ্গে লাগানো এটা একটু লম্বা ছিল, তো ওইটা সেই ঘাস খেতে খেতে গিয়ে ওই গাছ একটার মধ্যে লেগে গেছে, এটা দূরে লেগে গিয়ে এখন উঁটাটা খুলতেও পারে না আসতেও পারে না। তো সাহাবি ওটাকে আবিষ্কার করে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ফারাক এবার মাসরুর সাল্লাল্লাহু আলাইহি তিনি নবী করিম সাল্লাম খুব খুশি হয়ে গেলেন উঁটটা পেয়ে, তিনি আবার উঁটে উঠে মদিনার দিকে যাত্রা অব্যাহত রাখলেন। মদিনাতে কিছু কিছু মক্কা থেকে মুহাজির আসছিলেন পুরুষ, মহিলা কেউ এরপরে হিজরত করেন নাই। আর দুই একটা ঘটনা আসছে, একজন আসলেন, কয়েকজন মহিলা হিজরত করে মদিনা চলে আসলেন। একজন ছিলেন উম্মে কুলসুম বিনত উকবাহ ইবনে আবি মুআইদ, কাফেরদের এক বড় লিডার, তার মেয়ে উম্মে কুলসুম, সে এই সন্ধির ভিতরেই চলে আসলো, যুবতী মহিলা বা ইসলামকে কবুল করেছিলেন, মদিনা চলে আসলেন। যেই সে আসছে তার পেছনে ধাওয়া করে তার দুই ভাই এসে মদিনা হাজির হয়ে গেল, ইয়া মুহাম্মদ আউফিলানা বিমা আহাত্তানা আলাইহে, আমাদেরকে যে চুক্তি আছে আমাদের বোন চলে আসছে তাকে আপনি ফেরত দিতে হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা ফাঁক পেলেন, বললেন যে চুক্তি করেছিলাম সেখানে কিন্তু কোনো মহিলার শব্দটা নাই, আরবিতে ওই শব্দটা শুধু পুরুষদের জন্য ব্যবহৃত, এরকম শব্দ আছে। আলহামদুলিল্লাহ এখানে তারা জবাব দিতে পারলো না, আটকে গেল। তো আল্লাহ তাআলা চাইলেন যে এই মুমিন মহিলাগুলোকে যেন ফেরত না দেওয়া হয়, তা আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন। তো এরকম আবার কিছু কিছু মহিলারাও আসতো মদিনা, মক্কা থেকে মদিনা চলে আসতো, কিছু কিছু আসা শুরু হয়েছে, তারা ফাঁকা একটা পেয়ে গেছে। তো আল্লাহ তাআলা বললেন যখন এরকম কেউ হিজরত করে আসে, তোমরা তাদেরকে পরীক্ষা করে নিও, ইমতিহান করে তারা আসলে মুমিন না অন্য কোনো মতলবে আসলো। আল্লাহু আলামু বিঈমানিহিন, আল্লাহ তাআলা ভালো করে জানেন তারা কতটুকু খাঁটি ইমানদার না কেউ অন্য কোনো মতলবে আসে। ফাইন আলিম তুমুহুন্না মুমিনাতিন ফালা তারজিউহুন্না ইলাল কুফফার। কোনো মুমিন মহিলা এইভাবে মক্কা থেকে চলে আসলে মদিনায়, তাদেরকে আর মক্কাদের লোকদের কাছে ফেরত দিও না, কাফেরদের কাছে। লাহুন্না হিল্লুল্লাহু ওয়া লাহুম ইয়াহিল্লুনা লাহুন, এই মহিলাগুলো তাদের জন্য হালাল নয়, তাদেরকে কেউ বিয়ে শাদিও করতে পারবে না, কারণ মুমিন মহিলাকে অন্য অমুসলিম বিয়ে করতে পারবে না। আর তোমরাও তোমাদেরও যদি কোনো স্ত্রী থাকে যারা মহিলা, তাদেরকে নিয়ে ঘর করা তোমাদের ঠিক না, যারা ইমান আনে নাই তোমাদের স্ত্রীগণ, এরকম কেউ মক্কায় পড়ে থাকলে তাদেরকেও তোমরা তালাক দিয়ে দেওয়া উচিত। ওয়া আতু হুম্মা আনফাকু, এখন কোনো বিবাহিত মহিলা যদি চলে আসে তার স্বামীকে ফেলে ইসলাম কবুল করে, এখন কি করবে? তাহলে ওই মহিলা যে মোহর, মহিলাকে পুরুষ যে মোহর দিয়েছিল ওই মোহর তার মক্কায় পাঠিয়ে দাও, দিয়ে এই মহিলার বিয়া ফাস্ক হয়ে গেছে, সে আর তার স্ত্রী নয়। ওয়ালা জুনাহ আলাইকুম আন তাঙ্কিহুহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন, এবং পরবর্তী পর্যায়ে তাদের ইদ্দত পার হয়ে গেলে তোমরা তাদেরকে নতুন করে মোহর দিয়ে বিয়ে শাদী করতে পারবে। ওয়ালা তুমসিকু বিআসমিল কাওয়াফির, আর তোমাদের আন্ডারে কোনো অমুসলিম মহিলা থাকলে বিবাহিত অবস্থায় পড়ে আছে, সেটাকে তোমরা আর ধরে রেখো না, ওটাকে তালাক দিয়ে আলাদা করে দাও। ওয়াসআলু মা আনফাকতুম ওয়ালিয়াসআলু মা আনফাকু, তোমরাও তোমাদের মোহর ফেরত চাওয়ার দাবি করতে পারবা, তারাও তাদের মোহরটা ফেরত চাওয়ার পাওয়ার দাবি করতে পারবে। যালিকুম হুকমুল্লাহ ইয়াহকুমু বাইনাকুম আল্লাহু আলিমুন হাকিম, এটি হচ্ছে আল্লাহর বিধান তোমাদের জন্য, আল্লাহ তোমাদেরকে বিধান দিচ্ছেন, তোমরা এটাকে মেনে নাও, আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী এবং তিনি সবচেয়ে বড় বুদ্ধিমান, বা যার অনেক বেশি জ্ঞান রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলারা আসলে জিজ্ঞেস করতেন যে তারা এভাবে আসলে ইসলাম কবুল করেছে কিনা, বায়াত করেছে কিনা। তো মহিলারা বলতেন আমরা আসছি এইভাবে, তখন তিনি তাদেরকে বায়াত করাতেন। এটাই হলো ইমতিহান, যে আমি আল্লাহকে মাবুদ হিসেবে মেনে নিয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে অ্যাকসেপ্ট করে বায়াত করছি। তিনি বলতেন তাদেরকে মৌখিকভাবে, কাদ বায়াতুকি, আমি তোমাকে বায়াত গ্রহণ করলাম, কালামান ইকাল্লিমুহা বিহি, কথা দ্বারা বায়াত করাতেন, কোনো কিছু ধরে না, হাত ধরে না। আল্লাহি মা মাসসাত ইয়াদুহু ইয়াদা ইমরাআতিন কাত্তু ফিল মুবায়া, কোনো শপথই তিনি মহিলাদের হাত ধরে শপথ করতেন না, কিন্তু পুরুষদের কি করতেন? হাত ধরে শপথ করতেন, মহিলাদের হাত ধরে শপথ করাতেন না। ওমা বায়া হুন্না ইল্লা বিকাউলিহি, শুধু মৌখিকভাবেই তাদেরকে তিনি বায়াত করাতেন। আমাদের দেশের বায়াতের তরিকা দেখছি যে পাগড়ি দিয়ে বায়াত করা মহিলাদেরকে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাগড়ি ছিল, তো উনি তো এবার বায়াত করান নাই পাগড়ি দিয়ে, মৌখিকভাবে বায়াত করেছিলেন। তো মক্কা থেকে তিনি একলাই চলে এসেছিলেন উম্মে কুলসুম এই সন্ধির ভিতরে, এবং তিনি এভাবেই মোটামুটি আলহামদুলিল্লাহ নিরাপত্তা পেয়ে গেলেন, উনি মদিনাতে থেকে গেলেন, ওনাকে ফেরত দেওয়া হলো না। এরপরে এই খবর পাওয়ার পরে সাহাবায়ে কেরাম তাদের কারো কারো স্ত্রী মক্কায় রয়ে গিয়েছিল, কাফের হিসাবে হিজরত করেনি, এখনও বিয়ে ভেঙে দেননি, পরে ওনারা খবর দিয়ে তাদেরকে তালাকের খবর পাঠিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর দুইজন স্ত্রী মক্কায় ছিল, এরকম তারা আসেনি, তারা কাফের ছিল, তিনি তাদেরকে তালাকের খবর পাঠিয়ে দিলেন। এভাবে অন্যান্য সাহাবিরাও করেছেন। এরপরে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহের জন্যই আর চলে যাই, আজকে তো এখানেই শেষ। ইনশাআল্লাহ বিল্লাহি তৌফিক, বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।